Глаза.
ABC Radio 89.2 FM. শুরু হয়ে গেছে কুয়াশা, আর সাথে আছি শারমিন। আর শুরুতে রয়েছে একটি গল্প, আমার খুব প্রিয় লেখকের গল্প শুনবেন আজকে আপনারা, যেটা পড়ে শোনাবে সেতু। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা পার্বতীপুরের রাজকুমার, আর পড়ে শোনাবে সেতু। গল্পের প্রথম পর্ব এখন শুনবেন, তারপর একটা ছোট্ট বিরতি নিয়ে সরাসরি চলে যাব গল্পের পরের পর্বে, তারপর আবার ফিরছি, সঙ্গেই থাকবেন।
পার্বতীপুর স্টেশনে নেমেই সুজয়ের গা ঝা ঝা করে উঠল, দু চোখের কোণ জ্বালা করতে লাগল, আঙুলের ডগাও ভোতা ভোতা করতে লাগল। জুন মাসের দুপুর গন গন করছে রোদ, তাও সুজয়ের হঠাৎ শীত করতে লাগল, জ্বর আসবার সময় এরকম হয়। ছোটখাটো স্টেশন, অতি সাধারণ, বাবা ট্রেন থেকে মালপত্র নামাচ্ছে, মা আর দিদি এক পাশে দাঁড়িয়ে বাক্স পেচা গুনছে, সুজয় একটু দূরে সরে পড়ল। বেড়াতে এসে জ্বর হওয়ার কোনো মানে হয়, মা টের পেলেই বিছানা শুয়ে থাকবেন। কুলির মাথায় মালপত্র চাপিয়ে ওরা উঠল ওভারব্রিজে। মাঝে মাঝে আসবার পর সুজয়ের মনে হলো ব্রিজটা কোথায় যেন ভাঙা। তখনই কুলিটি বলল,
দেখবেন বাবু সাবধান, সামনের দুটো কাঠ ভাঙা হয়েছে।
সুজয় অবাক হয়ে গেল, ওই কথাটা হঠাৎ তার কেন মনে হলো, সে তো ভাঙা জায়গাটা দেখতে পায়নি, দুখানা তক্তা নেই সেখানে, কেউ অন্যবর্ষ থাকলে গোলে নিচে পড়ে যেতে পারে। স্টেশনের বাইরে একটি মাত্র নীল রঙের গাড়ি দাঁড়িয়ে আছে আর কয়েকখানা সাইকেল রিক্সা। বাবা বললেন,
ওই যে আমাদের জন্য গাড়ি পাঠিয়েছে।
বাবার বন্ধু রঞ্জিত কাকুর মামা বাড়ি পার্বতীপুরে। রঞ্জিত কাকুর মামারা একসময় এখানকার জমিদার ছিলেন, এখন তো আর জমিদারি নেই, কিন্তু সেই আমলের একটা প্রকাণ্ড বাড়ি আছে, বড় বড় দুটো দিঘি আর ফলের বাগান। রঞ্জিত কাকু প্রায় পার্বতীপুরে এই বাড়ির গল্প করতেন, তাই বাবা একদিন বলেছিলেন,
ব্যবস্থা করে দাও না, আমরা ওখানে কিছুদিন থেকে আসি।
রঞ্জিত কাকু বলেছিলেন,
আমার অসুবিধে নেই।
তার এক মামা এখনো সেখানে থাকে, অন্য মামাটা কলকাতায়, গ্রামে আর আসতে চান না, কিন্তু তার মেজ মামা এখানেই থাকতে ভালোবাসেন, তিনি এবারই দেখাশোনাও করেন। রঞ্জিত কাকু তার মেজ মামাকে চিঠি লিখে সব ব্যবস্থা করে দিয়েছিলেন, কিন্তু নিজেও সঙ্গে আসবেন ঠিক করেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে আটকে গেছেন কাজে। একটা মস্ত বড় গাছের ছায়া দাঁড়িয়ে আছে নীল রঙের গাড়িটা। সুজয় বেশিরভাগ গাছই ফেলে না, কিন্তু এটা যে অসুদ গাছ তা সে চিনতে পেরেছে। পার্বতীপুর স্টেশনের বাইরে এরকম একটা গাছ থাকবে তাও যেন সে জানত। সুজয়ের একই সঙ্গে শীত করছে, গরম লাগছে। গাড়ি থেকে একজন লম্বা শুক্র চেহারার লোক নেমে বিনীত ভাবে হাত জোড় করে বললেন,
নিজে আসতে পারেননি, আপনাদের ট্রেনে আসতে কোন রকম অসুবিধে হয়নি তো? দয়া করে গাড়িতে উঠে বসুন।
লোকটির মুখের দিকে তাকিয়ে সুজার মনে হলো হয়তো লোকটা মিথ্যে বলছে। গাড়িটা স্টার্ট নেবার সময় প্রচুর শব্দ করল, এমন ফটফট ধুমধাম শব্দ যেন যুদ্ধ শুরু হয়েছে। কয়েকটা বাচ্চা ছেলে গাড়িটার গায়ে হাত বুলাচ্ছিল, তারা ওই শব্দ শুনে দূরে সরে গেল ভয়ে। একটুখানি পাকা রাস্তার পরই গাড়িটা নেমে পড়ল মাঠের মধ্যে, সেইখান দিয়েই চলতে লাগলো ধুমধামের সঙ্গে। গাড়িটা লাফাচ্ছে যেন ঘোড়ার মতন। ড্রাইভার মুখ ফিরিয়ে বলল,
গত বছর বন্যা এদিককার রাস্তা সব ভেঙে গেছে, গাছ উপায় নেই।
বাবা বললেন,
তাহলে গাড়ি আনলেন কেন? আমরা কুলির মাথায় মালপত্র চাপিয়ে না হয় হেঁটেই যেতুম, বেশি দূর তো নয়। ড্রাইভার বলল,
হ্যাঁ বেশি দূর নয়, এই মাত্র মাইল পাঁচেক ধরুন।
বাবা বললেন, হ্যাঁ রঞ্জিত যে বলেছিল স্টেশনের কাছেই বাড়ি। ড্রাইভার বলল,
হ্যাঁ আগে খুব কাছেই ছিল, এখন যে রেল স্টেশনটাই দূরে সরে গেছে।
সুজয় বসে আছে ড্রাইভারের পাশে, তার এসব কোনো কথাই বিশ্বাস হচ্ছে না। মিনিট দশেক যাবার পরই গাড়িটা ক্যাঁকড় কোকড় ভুর ভট শব্দ করে একেবারে থেমে গেল। ড্রাইভার নেমে গিয়ে বনেট খুলে খুটখাট আরম্ভ করল। মা বাবার দিকে ফিরে বললেন, আমি বলেছিলাম পুরী যেতে, শুনলে না তোমার কথা? ড্রাইভার উকি মেরে বলল,
উপায় নেই, খেলতে হবে।
সবাই নেমে পড়ল ব্যাগ থেকে। রোদ একেবারে ঝাঁঝা করছে, তবে গতকালই বোধ হয় বৃষ্টি হয়েছিল, মাঠের এখানে সেখানে জল জমে আছে। মা তো কাদার মধ্যে পা দিয়েই ফেল। ড্রাইভার বলল,
সাবধান, দেখবেন এখানে বড্ড সাপ খতের উপদ্রব, কালই কিন্তু একজনকে সাপে কেটেছেও।
দিদি তাই শুনে এক লাফ দিল। বাবা জিজ্ঞেস করলেন, সাপে কেটেছে মানে কি, সাপে কামড়েছে?
আগে হ্যাঁ।
কোথায়? এই মাঠে?
মাঠে তো সাপের কামড়ে প্রায় এক একজন করে মরে, কাল একজন মরেছে আমাদের রাজবাড়িতে।
মা বললেন, স্টেশনটা তো বেশি কাছে, ফিরে গেলে হয় না? বাবা বললেন, আহা আগেই অত ভয় পাচ্ছ কেন তুমি? মাঠের সামনে একটা উঁচু বাঁধ, গাড়িটা অনেক কষ্ট ঠেলে তোলা হলো উপরে। সবাই দারুণ ভাবে হাঁপাতে লাগলো। সুজয়ের শরীরটা কাঁপছে ঠিক ম্যালেরিয়ার রোগীর মতো। ড্রাইভার বলল,
এবার উঠে বসুন, আর চিন্তা নেই।
গাড়ি চলতে শুরু করলো আবার। সুজয়ের মনে হলো গাড়িটা আসলে খারাপ হয়নি, লোকটি ইচ্ছে করে ঠেলালো ওদেরকে দিয়ে, মাঠটা পার করে দিল এইভাবে। বাঁধের উপর বেশ ভালো রাস্তা, একটু বাদেই সেটা গিয়ে মিলেছে পাকা রাস্তায়। তারপর আবার মিনিট দশেক চলার পর একটা মোড় এলো, রাস্তার মাঝখানটা গোল করে বাঁধানো, তার সামনে বাঁদিকে আর ডান দিকে তিনটে রাস্তা বেরিয়ে গেছে। গাড়িটা বাঁদিকে বেরোতেই সুজয় বলে উঠল, ডান দিকে। মা বাবা দিদি সবাই তার দিকে তাকালো। ড্রাইভারও খচ করে ব্রেক কষে সুজয়ের দিকে চেয়ে রইল। সুজয় দৃঢ়ভাবে বলল, এবারে ডান দিকে যেতে হবে। ড্রাইভারটি কাঁচু মাচু ভাবে বলল,
হ্যাঁ আমারই ভুল হয়ে গেছে, এদিকে তো বেশি আশা হয় না।
পেছনের সিট থেকে দিদি মুখ ঝুঁকিয়ে জিজ্ঞেস করল, তুই কি করে জানলি রে? সুজয় কোনো উত্তর দিল না। দিদি তার ঘাড় ছুঁয়েছে কিন্তু চমকে উঠল না তো। সুজয় তো এখন জ্বরে পুড়ে যাবার কথা, তবে কি তার জ্বর হয়নি? রাস্তাটা আবার ডান দিকে বাঁক নিয়েছে, সেখানে মোড় ফেরবার আগেই সুজয় আবার বলে উঠল, আমরা এসে গেছি। বাবা বললেন, যা 5 মাইল দূর বলল যে। ড্রাইভার এবার রীতিমতন ভয়ে ভয়ে সুজয়ের দিকে চোরা চাহনি দিল। গাড়িটা ডান দিকে ঘোরার একটু পরেই দেখা গেল গাছপালার আড়ালে একটা বিশাল বাড়ি। জমিদার বাড়িকে গ্রামে লোকে রাজবাড়ি বলে, সত্যি রাজবাড়ির মতনই দেখতে। সামনে প্রকাণ্ড লোহার গেট, দুপাশে দুটি গম্বুজ, গেটের পর সুরকি বিছানো পথ, তার দুদিকে নানা রকম ফুলের গাছ আর পাথরের পরি। তারপর বাড়িটা যেন দুর্গের মতন। গেট দিয়ে গাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে সুজয় বলল, বাবা এই বাড়িতে আমি আগে এসেছি। বাবা বললেন, সে কি, তুই কি করে আগে আসবি এখানে, আমি নিজেই কখনো আসিনি। সুজয় বলল, এই জায়গাটা আমার খুব চেনা, এই বাড়িটা। দিদি বলল, এরকম অনেক বাড়ি ছবিতে দেখা যায়, দেখলেই মনে হয় যে চেনা চেনা।
সুজয় বলল, না সেরকম নয়, এই জায়গায় আমি এসেছি। মা বলল, আমরা কেউ আসিনি, তুই কি একা এসেছিলি? গাড়িটা এসে থামলো বাড়ির সামনে, ঠাক ঠাক সিঁড়ি উঠে গেছে, তারপর পেতলের বল্টু লাগানো একটা মস্ত বড় কাঠের দরজা। গাড়ির আওয়াজ পেয়েও কেউ বাইরে বেরিয়ে এলো না। ড্রাইভারটি সুজয়ের দিকে তাকিয়ে চুপ করে বসে রইল। সুজয় বলল, কি হলো, কাউকে দরজা খুলতে বলুন। সে চমকে গিয়ে বলল,
হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই।
তারপর সে তরতর করে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে ধাক্কা দিল দরজায়। বেশ কয়েকবার ধাক্কা দেবার পর দরজা খুলে একজন লাঠিয়াল বেরিয়ে এল। বাবা বললেন, আশ্চর্য তো, লাঠিয়াল বাইরে পাহাড় দেবার বদলে দরজা বন্ধ করে ভেতরে বসে আছে। লোকটিকে জিজ্ঞেস করলেন, মেজুবাবু কোথায়? লোকটি বাবার দিকে চেয়ে রইল, কোনো উত্তর দিল না। সুজয় বলল, এই লোকটি বোবা। ড্রাইভার প্রায় আঁতকিয়ে উঠল সুজয়ের কথা শুনে, ফ্যাকাশে মুখ করে বলল,
আপনি কি করে জানলেন?
এবারে মা আর বাবা খুব অবাক হয়েছেন। দিদি বলল, সত্যি? ড্রাইভার বলল,
হ্যাঁ, রঘু কথা বলতে পারে না। এই রঘু মালপত্র তোলো।
লোকটি লাঠি নামিয়ে রেখে দু হাতে দুটো সুটকেস তুলে ভেতর চলে গেল। ড্রাইভার বলল,
আসুন উপরে চলুন।
মা বেশ বিরক্ত হয়েছেন। বাড়িতে অতিথি এলে কেউ বাড়ির লোক অভ্যর্থনা করতে আসবে না। রঞ্জিত বাবু অবশ্য বলেছিলেন যে তার মেজো মামা বিয়ে করেননি। বাড়িতে অন্য কোনো লোক বিশেষ কেউ নেই। দোতলায় অনেকগুলো ঘর তালাবদ্ধ। সুজয় ড্রাইভারের আগে আগে এগিয়ে গেল। তারপর বারান্দা ঘুরেই ডান দিকে প্রথম ঘরটার দরজা ঠেলে খুলে ফেলল, যেন সে জানত যে এই ঘরটাই তাদের জন্য সাজিয়ে রাখা হয়েছে। শুধু তাই নয়, সুজয় এরপর বলল, মা তোমাদের এই ঘর, আমি আর দিদি থাকবো তিনতলায়। চলো দিদি আমাদের ঘরটা দেখে আসি। বাবা বললেন,
কি ব্যাপার বলতো খোকা, তুই এসব কি বলছিস?
সুজয় মৃদু মৃদু হাসতে লাগলো, তার চোখ জলজল করছে, তাকে অন্যরকম দেখাচ্ছে। বাবা তার কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে বললেন,
এই খোকা কি হয়েছে তোর?
সুজয় বলল, কি জানি বুঝতে পারছি না, আমার সবকিছুই মনে হচ্ছে আগে থেকে জানা, এ বাড়িতে আমি আগে থেকেছি। মা বললেন, ছেলেটা খেপে গেল নাকি, এ বাড়িতে ও আসবে কি করে আগে? ড্রাইভার অস্ফুট হয়ে বলল, ছোটবাবু। তারপরেই সে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। বাবা তাকে ডেকে বললেন,
এই যে আপনি চলে যাচ্ছেন, আপনার বাবুর সঙ্গে দেখা হলো না?
বাবুর তো শরীর খারাপ, উনি ঘর থেকে বেরোচ্ছেন না।
ঠিক আছে, ওর ঘরেই আমরা যাব।
উনি বলেছেন যে সন্ধ্যাবেলা দেখা করবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না, ডাকলেই রঘু আসবে।
ওই লোকটি তো বোবা, যারা বোবা হয় তারা কালাও হয়, ডাকলেও শুনবে কি করে?
না 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 না, ও শুনতে পায়, কথা বলতে পারে না। আপনারা বিশ্রাম করুন, আমি চা পাঠিয়ে দিচ্ছি।
মা এবারে প্রকাশ্যে বলে ফেললেন, এ বাড়িতে আমার একটুও থাকতে ভালো লাগছে না বাবু, রঞ্জিত বাবু এ কোন জায়গায় পাঠালেন আমাদের?
রঞ্জিত তো বলেছিল যে আমাদের খুব ভালো লাগবে, ওর মেজো মামা আমাদের খুব খাতির করবে, তিনি খুব আমোদের লোক। বাবা বললেন,
কোথায়? তিনি তো একবারও দেখাও করলেন না।
শুনছি তো অসুস্থ। রঞ্জিতের চিঠির উত্তরে তিনি টেলিগ্রাম পাঠিয়ে আমাদের আসতে বলেছেন।
তাতে তো জানাননি যে তিনি অসুস্থ। ওকে ওকে ছেলেটার কি হল?
সুজয় তখন থরথর করে কাঁপতে শুরু করেছে, তার চোখ বুজে গেছে।
বাবা ভয় পেয়ে গিয়ে বললেন,
খোকা 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 অমন করছিস কেন তুমি?
সুজয় বলল,
আমি ওপরে যাব। তারপরেই সে এক দৌড় লাগাল।
ওকি ওকি
বলে বাবা মা ধীরে ছুটলেন তার পেছন পেছন। সুজয় দৌড়তে দৌড়তে উঠালো তিনতলায়। সেখানে ড্রাইভার আর রঘু দাঁড়িয়ে আছে একটা ঘরের দরজার সামনে। দুজনেরই মুখ শুকনো। সুজয়কে দেখে তারা বেশ ভয় পেয়েছে। সুজয় হুকুমের সুরে বলল, সরে যাও, দরজা খোলো। ড্রাইভার হাত জোর করে বলল,
চলো বাবু, আমার কোনো দোষ নেই।
সুজয় এক ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। একজন মাঝ বয়সী লোক একটা সিল্কের ড্রেসিং গাউন পরে মাথা আটকাচ্ছিল। আওয়াজ শুনে ফিরে তাকাল। লোকটির মাথায় টাক, মুখে কাঁচা পাকা লম্বা দাড়ি। সুজয়কে দেখে লোকটিও বেশ ভয় পেয়ে গেলেন। এক পা করে পিছিয়ে যেতে যেতে বলল,
একে।
সুজয়ের বাবা মাও ততক্ষণে পেছনে এসে দাঁড়িয়েছে। সুজয় তাদের দিকে ফিরে বলল, এই লোকটা মেজবাবু নয়, এ একটা বদমাস, আগে নায়েবের কাজ করত। সিল্কের ঝোপা পড়া লোকটাও ড্রাইভারের মতো করে বলে উঠল,
ছোটবাবু।
সুজয় প্রায় লাফিয়ে গিয়ে লোকটা দাড়ি ধরে এক টান দিতেই সে দাড়ি খুলে এলো হাতে নকল দাড়ি। লোকটা বিকট সুরে চিৎকার করতে লাগলো,
ওরে বাবা, মেরে ফেল ধরে, ওরে বাবা,
ঠিকই বলেছেন, এ মেজবাবু নয়, এ ছিল আগে, এবারই নাই।
রঘু আর ড্রাইভার এসে দুম দুম করে লোকটিকে খুশি করতে লাগলো। সে মাটিতে পড়ে কাঁপতে লাগলো। এরপর আস্তে আস্তে সব জানা গেল। দিন দশেক আগে এই বাড়ির মেজবাবু হঠাৎ মারা গেছেন। অন্য ভাইয়েরা সব কলকাতায় থাকে, তারা সে খবর জানতে পারে, ওই নায়েবি ইচ্ছে করে জানায়নি। তার বদলে সে নিজেই মেজবাবু সেজে এ বাড়ি থেকে সব জিনিসপত্র সরাবার মতো ছিল। বাড়ির মধ্যে বাইরের লোক বিশেষ কেউ ঢোকে না। ড্রাইভার আর রঘুকে সে ভয় দেখিয়ে নিজের দলে রেখেছিল। নায়েব লোকটি বদমাস হলেও মোটেও সাহসী ছিল না, সুজয়কে দেখেই ভয় পেয়ে গিয়েছিল। পরে সব কথা স্বীকার করল। বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলেন,
খোকাকে দেখে তোমরা সবাই ভয় পাচ্ছিলে কেন? ছোটবাবুই বা বলছিলে কেন?
নায়েব আর ড্রাইভার জানালো যে এ বাড়ির যিনি বড়বাবু ছিলেন তার এক ছেলে ছিল ঠিক সুজয়েরই বয়সী, দেখতেও অবিকল একই রকম। বছরখানিক আগে সে কলকাতা থেকে এখানে বেড়াতে এসে সাপের কামড়ে মারা যায়। সেই ঘটনার পর থেকেই বাবুরা আর এ বাড়িতে আসেন না। মেঝুবাবু একলাই এখানে থাকতেন। সুজয়কে দেখে আর তার কথাবার্তার ধরনে ওরা সবাই ভেবেছিল সেই ছোটবাবু আবার ফিরে এসেছেন। বাবা বললেন,
কেউ মরে গেলে আবার ফিরে আসে কি করে? তোমাদের এটুকু বুদ্ধি নেই?
ড্রাইভার বলল,
ছোটবাবুকে তো পোড়ানো হয়নি। এদেশের নিয়ম হচ্ছে কাউকে সাপে কামড়ালে তার দেহ নদীর জলে ভাসিয়ে দিতে হয়, তাই করা হয়েছিল। লক্ষ্মীন্দর যেমন করে বেঁচে ফিরে এসেছিলেন সেরকম করে ছোটবাবু নিশ্চয়ই ফিরে এসেছেন।
বাবা সুজয়ের কাঁধে হাত রেখে বললেন,
যা, এ তো আমাদের ছেলে, এ তোমাদের ছোটবাবু হবে কি করে?
কিন্তু সুজয় কি করে এখানকার রাস্তাঘাট, এই বাড়ি সব আগে থেকে চিনি, কি করেই বা জানলো যে রঘু বোবা? নায়েবি মেজুবাবু সেজে আছে কিছুই তো বোঝা গেল না। সুজয় নিজেও সে কথা বলতে পারল না। সুজয় শরীরে আর কাঁপুনিও নেই, জর্জর ভাব ছেড়ে গিয়েছে। আগের কথা আর তার কিছুই মনে নেই।
কুয়াশা।
এতক্ষণ ধরে শুনলেন আজকে প্রথম গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা পার্বতীপুরের রাজকুমার, আর পরে শোনালো সেতু। আর সময় হয়ে গেছে আজকে দ্বিতীয় গল্পে যাবার। আজকের গল্প লিখেছে নসির রহমান শান্ত। আসুন তাহলে গল্পের প্রথম পর্বে চলে যাই, তারপর আবারও ফিরছি, সঙ্গেই থাকবেন। আপনি শুনছেন কুয়াশা, এবিসি রেডিও 89.3 FM।
কুয়াশা।
অনিক স্বামী স্ত্রী, আদর্শ স্বামী স্ত্রী বলতে যা বোঝায় মিতু এবং অনিক সেরকমই, একজন আরেকজনকে বেশ ভালোই বোঝে তারা। শুধু তাই না, অনিকের কিছু ব্যাপার তো একদমই আলাদা, মনের কথা না বললেও কিভাবে যেন মিতুর মনের কথা সে ধরে ফেলে। আর এই মনের কথা বুঝেই 2 বছর আগে বিয়ে করেছিল তারা। বর্তমানে অনিক একটি পত্রিকায় সাংবাদিকতা করছে, এলাকায় বেশ সুনামও কুড়িয়েছে সে। তবে মিতুর বরাবরই এই পেশা অপছন্দ। কি দরকার বাবা মানুষের কুকর্মের কথা রিপোর্ট করে নিজের জীবন ঝুঁকিতে ফেলার? অনেক এসব একদম বুঝতে চায় না, কারণ সাংবাদিকতা শুধু পেশাই না, অনেকের কাছে এটা নেশার মতো কাজ করে। তাই যখন যেখানে যে রিপোর্ট পায় সেটাই করে ফেলে। মাঝে মাঝে যে বিপদ আসে না তা না, কিন্তু সে কোনো বিপদকে তেমন ভাবে পাত্তা দেয় না। কিছুদিন আগে তো অনেকের কারণে বিশাল বড় একটা গ্যাং পুলিশের কাছে ধরাও পড়েছে। কয়েকদিন আগের কথা বরং থাকুক, এখন মানে আজকের কথা বলা যাক। আজ অনেক বাসায় আছে, ছুটির দিন বলে কথা। বিয়ের পর থেকে ছুটির দিনে মিতুর সাথে বসে মুভি দেখা অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। তবে মুভি ছাড়ার আগেই মিতু কিছু একটা খাবার নিয়ে অনেকের সামনে আসে। টেস্ট করে দেখো তো কেমন হয়েছে।
এটা কি?
অবশ্যই বিষ না।
আরে বাবা, কথায় কথায় এমন রাগ করো কেন?
তিনি রান্না করলাম, বলো কেমন হয়েছে।
দূর থেকে স্মেল পেয়ে আমিও এটাই ধারণা করেছিলাম। দাও খেয়ে বলছি।
এভাবে খাচ্ছো কেন, আস্তে আস্তে খাও।
কিসের সমস্যা রে বাবা, আমি যাই করি তাতেই তোমার প্রবলেম।
ও হ্যাঁ, দুলাভাই বলছিল।
রাখো তো তোমার দুলাভাইয়ের কথা, 2 বছর ধরে একই জ্ঞান সে দিয়েই যাচ্ছে তো দিয়েই যাচ্ছে।
আরে শোনো না বাবা, দুলাভাই তো আমাদের ভালোর জন্যই বলছে, আর সাংবাদিকতা থেকে যদি এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসে বেশি লাভ হয় তাহলে সেটা করা কি ভালো না?
তুমি একটা ব্যাপার বোঝো না মিতু, সাংবাদিকতা কিন্তু মোটেও লাভ ক্ষতির হিসাব থেকে আমি করি না। আর তুমি এগুলো নিয়ে এত বেশি কেন ভাবো বলো তো? আমি কি তোমাকে কোনো কিছুর অভাবে রেখেছি?
যে পেশায় রিস্ক আছে সেই পেশায় থেকে কি বা হবে? আর 2 দিন পর আমাদের যখন বাবু হবে তখন আমি তোমাকে নিয়ে এত চিন্তা করতে পারবো না। তুমি দুলাভাইয়ের সাথে বিজনেস করো, সেটাই বরং ভালো।
ছুটির দিনে বাসায় থাকার মুডটাই নষ্ট করে দিবে।
তাহার চাই দিচ্ছ কেন, কোথায় যাচ্ছ?
জানি না, প্লিজ চুপ থাকো, মেজাজ খারাপ লাগছে।
আমি কি এমন বললাম যে আমার তেলে ভিতরে জ্বলে উঠতে হবে? ভালো কথা বললি, সব দোষ আমার না।
বলা উঁচু করে কথা বলবে না মিতু, এটা আমার একদম পছন্দ না।
তোমাকে কথা বলাই উচিত। ছুটির দিনে ঝগড়া করে অনেকের মন আসলে অসুস্থ। সে বের হয়ে সবার আগে বাসা থেকে একটু দূরে চায়ের দোকান, চায়ের দোকানদারের নাম জানা, বয়স 35-36 হবে, একদমই অমায়িক। অনেককে দেখলেই হাসি মুখে কথা বলে, জামাল অনেককে দেখে নিয়ে ফেলে। অনেকও তাই চা সিগারেট চা খাবার সব জামালের দোকান থেকেই খায়। জামালের পরিবার সম্পর্কে খুঁজতে নয়, জামালের দেশে বাড়ি মেসে কোনো পরিবারও ওখানেই থাকে, শুধু সে এবং তার দোকান দুটোই থাকে। কিভাবে এই ছোট দোকান চালিয়ে পরিবারের কাছে টাকা পাঠায় সেটা ভাবতে মাঝে মাঝে অনেকে খুব মন খারাপ হয়ে যায়। অনেক জামালের দোকানে বসবার সাথে সাথে জামাল বলবে,
মিয়া ভাই আজকে আপনি 2 কাপ খাইবেন।
কেন 2 কাপ? কেন আজকে কোনো স্পেশাল ডে নাকি চা স্পেশাল ভাবে বানাচ্ছো?
দুইটাই ভাই, আমার পুত্র সন্তান হয়েছে, আর এই খুশিতে আপনি 2 কাপই খাইবেন। 1 কাপ আমার তরফ থেকে আপনার গিফট দিলাম।
বাহ, তাহলে তো আসলেই খুশির সংবাদ। আচ্ছা শোনো তাহলে, ছোট্ট একটা জিনিস তোমার ছেলেকে আমি গিফট দিচ্ছি। কিছু কিনে দেওয়া তো এই মুহূর্তে সম্ভব না, তুমি বরং এই টাকাটা নাও। আমার হয়ে তুমি তোমার ছেলেকে কিছু কিনে দিও।
মিয়া ভাই 1000 টাকা দিলেন, কি করলেন মিয়া ভাই এটা?
আরে ধুর, রাখো তো এটা। আর শোনো, ছোট দোকান দিয়ে কিভাবে সংসার চালাও আমি জানি না, আমার নিজেরও যে অনেক আছে সেটা না, তবুও যদি তোমার কখনো কোনো সাহায্যের দরকার হয় আমাকে জানো, আমি আমার সাধ্যমতো তোমাকে সাহায্য করব।
মিয়া ভাইয়ের অনেক দয়া, আপনার 1000 টাকার কথা আজীবন মনে থাকবো।
চা খাওয়ার পর পরই অনিকের রাগ থেকে গেল, সে আবার বাসার দিকে গেল। রাগ করে ছুটির দিন মাটি করবার কোনো মানেই হয় না, মিতু নিজের মতো করেই কাজ করছিল। এই একটেমি মুহূর্তের মধ্যে যেমন ঝগড়া বাঁধাতে পারে, ঠিক তেমনি শান্ত ভাবে সব কাজও শেষ করে ফেলতে পারে, কোনো কিছুই ওর ঘরের কাজে বাধা হয়ে দাঁড়ায় না। অনিককে ফিরে আসতে দেখে ঠান্ডা মাথায় মিতু বলল,
এত দ্রুত রাগ ভেঙে গেল, কাহিনী কি?
তোমার চেহারা মনে আসলে আর রাগ থাকে বলো? মুভি দেখবো। আচ্ছা কি মুভি দেখা যায় বলো তো?
তুমি সিলেক্ট করো, আমি ফ্রি হয়ে আসছি।
হুম, দ্রুত ফ্রি হও।
ঠিক আছে বাবা।
বিকেলে বের হবে? চলো আজ বাইরে খাই।
বাইরে খেয়ে কোনো টাকা পয়সা খরচ করবার দরকার নেই, আমি ইলিশ পোলাও রান্না করবো ভাবছি, যা খাওয়ার ঘরেই খাওয়া হবে।
যে হুকুম ম্যাডাম, সংসার আপনার, তো আপনি যা বলবেন সেটাই হবে।
পরদিন অফিসে যাওয়ার সময় অনেকের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সংবাদ অপেক্ষা করছিল। মাঝে মাঝে গুরুত্বপূর্ণ সংবাদ অগুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে চলে আসে, অনেকের ক্ষেত্রে সেটাই ঘটল। সকালবেলা অফিসে যাওয়ার পথে জামালের চায়ের দোকানে বসতেই জামাল ফিসফিস করে বলল,
মিয়া ভাই। হ্যাঁ জামাল বলো, কি অবস্থা?
মিয়া ভাই, বেয়াদবি না নিলে একটা কথা কই?
হুম বলো।
মিয়া ভাই, আপনি তো সাংবাদিক, আপনি চাইলে একটা জিনিস করবা পারবেন, পারবেন না?
কি করার কথা বলছো, খুলে বলো তো জামাল।
মিয়া ভাই, এলাকার অন্তরে চিনেন না?
কোন অন্তু?
ওই যে ট্যাংরা পোলা।
কি বলছো ক্লিয়ার করে বলো তো, আমি আসলেই তোমার কোনো কথা বুঝতে পারছি না।
মিয়া ভাই, ওই ট্যাংরা পোলায় ডাইরেক্ট সাপ্লাই দেয়।
কি সাপ্লাই দেয়?
আরে মিয়া ভাই, নেশা নেশা।
ড্রাগস এর কথা বলছো?
হ্যাঁ ওইটাই।
কিন্তু তুমি জানলে কিভাবে এটা?
আমি তো সবই দেখি না, তাই তো নাম্বার উল্লেখে কাউকে বলবো সমস্যা না। তার মানে কি ভেবে তো কম দেয় না, কিন্তু আপনাকে আপন বাধ্য করলাম।
হুম, তুমি কি শিওর?
একেবারে শিওর মিয়া ভাই, মায়ের কিরা কথা শুনি আমি ওই দেখি দেখছি।
আচ্ছা আচ্ছা, আমি দেখি কি করা যায়।
তাই মিয়া ভাই, অনেক ঝামেলা আছে, আমি যে আপনাদের কইছি সেইটা যদি তারা জানতে পারে আমার অবস্থা 12টা বাজাই দিব। একদম মায়ের ছিবা মিয়া ভাই, আপনারে অনেক আপন ভাবেই কইছি।
আচ্ছা আচ্ছা, ওটা নিয়ে তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়।
মিয়া ভাই, দেয়া দেবি না নিলে একটা কথা করি।
বলো বলো।
এই থানার পুলিশ খবর দি জানে হেরাতে ব্যবসা করে, আর হেরা তো এই পরিমাণ পাত্তি পায় বুঝেন না, এর লেগে কিচ্ছুই করে না। আমি তো এসে আলম দেখছি হ্যাঁ অন্তর লগে চা খাইতে খাইতে দেয়াল হয়েছে।
হুম বুঝতে পারছি। আচ্ছা ব্যাপার না, দেখি আমি কি করতে পারি।
আচ্ছা আমার কথা কিন্তু খারাপ খুঁয়েন না মেয়ে ভাই, আমি গরিব মানুষ বুঝেনি তো, পেটে লাত্তি পড়লে দুনিয়ায় দেখতে পারবো না।
অফিসে যাওয়ার সাথে সাথে অনেকের মন খারাপ হয়ে যায়। এই পরিস্থিতিতে নিউজ এডিটরের মাথায় আসলেই সমস্যা আছে, কেমন জানে কোনো কিছুই না বুঝে চিল্লাফাল্লা করে। প্রথমে কয়েকদিন অনেকের সাথে কোনো ঝামেলাই করে, ইদানিং অনেককে দেখলেই দেখে যা ইচ্ছে তাই বলে। আর এই মুহূর্তে সেই নিউজ এডিটর মাসুদ খানের পাশেই অনেক বসে, তবে এই মুহূর্তে মাসুদ খান কি বলবেন সেটা সে বুঝতে পারছে না। বুঝতে না পারাই স্বাভাবিক, কারণ মাসুদ খানের মাথার কোনো ঠিক নেই, এই গরম তো এই ঠান্ডা আজই ব্যর্থ। তবে যখন এই লোক উল্টাপাল্টা কথা বলা শুরু করে তখন কোনোভাবেই মেজাজকে স্বাভাবিক রাখতে পারে না।
অনেক জিতেন, তোমার কি মনে হয় আমি খারাপ লোক?
না স্যার, এমন কেন মনে হবে?
তোমার কি মনে হয় আমি ঘুষ খাই? ঘুষ খেলে আমার আজ কি থাকতো তুমি কল্পনা করতে পারো?
ঘুষ আর আপনি কিভাবে স্যার, দুটা দুই গ্রহের জিনিস।
বাহ, সুন্দর কথা বলেছো, দিলে তো মনটা ভালো। আমি যে গাড়িটা নিয়ে আসি এটা আমার বাবার ব্যাংকের টাকাই ছিল। সাংবাদিকতা করে গাড়ি বাড়ি করা যায় না, বুঝেছো?
জি স্যার।
মন খারাপ করে বসে আছো কেন?
কই স্যার, আসলে প্রথমে ভেবেছিলাম আপনি বুঝি ডেকে ঝাড়ি মারবেন।
মানে কি অনি, তোমার ধারণা আমি শুধু ঝাড়ি দেই, আমার আর কোনো ভালো গুণ নেই?
না না স্যার, তা কেন হবে, আমার এই ছোট সাংবাদিকতা জীবনে আপনি সেরা একজন মানুষ স্যার।
এই তো দিলাম মনটা আবার ভালো করে। তোমাকে কেন যেন ডেকেছিলাম?
বলতে পারছি না তো স্যার। তাছাড়া আপনি কেন ডেকেছেন সেটা আমিই বা বলবো কিভাবে?
তাহাও তো ঠিক
স্যার, ড্রাগ নিয়ে একটা প্রতিবেদন করতে চাই, যদি সত্যি সত্যি ইনফরমেশন পাই তাহলে কিছু পুলিশের জড়িত থাকার খবর বের হয়ে আসবে।
বাহ, বের করে ফেলো, খোঁজ লাগাও।
আমি দুই দিনের মধ্যে যে কোনো সাপোর্ট নিয়ে খোঁজ করে বের করে ফেলবো স্যার, আপনি শুধু আমার পাশে থাকবেন প্লিজ।
শিওর অনিক, আমি তোমার পাশেই আছি, যে কোনো হেল্প লাগলে আমাকে জানিও।
থ্যাংক ইউ স্যার।
অনেকের মধ্যে একটা ব্যাপার খুব প্রবল ভাবেই আছে, সেটা হচ্ছে একবার যখন কোনো কিছুর সাথে সে জড়িত হবে একদম সেটা শেকড় পর্যন্ত খুঁজে বের করবে। জুলিয়াস অ্যাসাঞ্জের এমন একজন সংবাদ কর্মী পেলে ভালোই হতো, অনেক কাজই অনেককে দিয়ে করিয়ে নিতে পারত। আসল বাংলাদেশে কোনো জুলিয়াস অ্যাসাঞ্জ নেই, তাই হোক অনেক তার নতুন এই প্রজেক্ট নিয়ে উঠে পড়ে লাগবে প্ল্যান করবে। প্রথম প্ল্যান, অন্তু ছেলেটাকে ফলো করো। একটা ব্যাপার অনেক খোঁজ লাগিয়ে দেখেছে, অন্তুকে দেখে প্রথম অন্তর বাড়ির ঠিকানা চিনল, একা একা ঠিকানা বের করা সম্ভব না, তাই সাথে নিল জামালকে। জামাল খুব ভয়ে ভয়ে তার সাথে গেল।
এমন ফিস ফিস করে কথা বলছো কেন, তুমি তো চোর না?
মিয়া ভাই, আমি এগুলি ভয় পাই,
গরিব মানুষ, কখন কার বিপদ আমার ঘাড়ে পড়ে।
হল্লা গো,
অকারণে প্যানিক হয় না তো, আমি তো আছি নাকি, এটাই কি তাহলে অন্তুবের বাড়ি?
মিয়া ভাই,
বাড়ি দেখে তো মনে হয় না যে এই বাড়ির ছেলে ড্রাগ ডিল করে।
দুনিয়াতে কোনো কিছু দেখা কিছু ভাবা যায় না মিয়া ভাই,
তুমি যখন এত কিছুই জানো তাহলে আমাকে একটু জানাও কিভাবে ওর পুরো ব্যাপারটা ধরা যাবে।
আমি তো ভাই পাশে থাকতে পারব না, বিকালের দিকে কোচিংয়ের দিকেই যাই, আপনি যদি আর কিছু কিছু যান তাহলেই দেখতে পারবেন। এক কই
সে যার থেকে ড্রাগস নেয় তার নাম কি, তার সম্পর্কে কিছু জানো নাকি?
সেই এলাকার সবাই জানে মিয়া ভাই, সেটা আপনি জানেন না?
এই এলাকার সবাই জানে মানে?
মানে হইল এত বিশাল ড্রাগ ব্যবসায়ী, আগে অন্য এলাকায় ব্যবসা করতো, সেটা এই এলাকায় হ্যান্ডে পেয়েছে।
আমার সাথে আজব ভাবে কথা বলবে না তো, যা জিজ্ঞেস করি সেটা বলো, নাম কি তার?
মিয়া ভাই, হ্যাঁ নাম শহীদ, আর হ্যাঁ থাকে হচ্ছে ওই ঘন্টি ঘরের সামনে।
তুমি ওদের সম্পর্কে এত কিছু জানো কিভাবে?
মিয়া ভাই, আমি তো গরিব মানুষ, কিন্তু আমাকে তো চোখ কেন, কোন দিকে কি হয় সবই খবর রেখে নিয়ে।
আচ্ছা, তাহলে তো এটাও জানো শহীদের সাথে আর কে কে আছে?
আমি কি আর বন্ধু লাগি মিয়া ভাই, আমি যা জানি সবই তো আপনারা জানেন। কি মিয়া ভাই, জানাইছি না, যদি আরো কিছু জানবার পারি তাও আপনারা জানাবো। তবে মিয়া ভাই একটা কথা কসম দিয়ে কন, আপনি কোনোদিন কাউরে কইবেন না যে আমি আপনারে কইছি।
বলেছি তো কাউকে বলবো না। আর শোনো, আমার আর কিছু ইনফরমেশন লাগবে, যা যা লাগবে আমি তোমাকে জানাবো, তুমি আমাকে এসব ইনফরমেশন এনে দেবে।
পত্রিকার কাজ অদ্ভুত কাজ, শুধু এক রিপোর্ট নিয়ে পড়ে থাকলে তো চলবে না। তবু অনেক মনে মনে ঠিক করলো অফিস টাইমের বাইরের টাইমে এই রিপোর্ট ইনভেস্টিগেশনের জন্য সে সময় দেবে। তবে আরো একটা ব্যাপার রয়েছে, এই থানার যে পুলিশ এই ড্রাগসের সাথে জড়িত তাকেও তো খুঁজে বের করতে হবে, নইলে খেলা জমবে না। অনেক পুরোপুরি মানসিক ভাবে প্রস্তুতি নিয়েই নেবে, অনেকের সাপোর্ট তার দরকার পড়বে, সবার ধান্দা করবার মতো রাস্তা অনেক একেবারে বন্ধ করে দেবে, এমন প্ল্যান করেই সে নেমেছে। রাত 10টায় বাসায় ফিরেই অনেক মৃত্যুর দিকে তাকিয়ে বলল,
জ্বর এসেছে নাকি তোমার?
হ্যাঁ একটু, টেবিলে খাবার আছে, খেয়ে নাও।
আচ্ছা, তোমার জ্বর না দেখেই আমি একটা কাজ করে ফেলেছি।
কি কাজ?
রায়হানের কথা মনে আছে তোমার?
কোন রায়হান?
ওই যে রায়হান কবির, আমার বন্ধু, এখন যে ডিবিতে আছে।
হ্যাঁ, মনে থাকবে না কেন?
আমি এখানে ওঠার পর তো আর খোঁজ নিইনি, মজার বিষয় আজ খোঁজ নিয়ে জানলাম।
কি জেনেছ?
ওর দায়িত্ব তো এই জন্যই পড়েছে।
বাহ, ভালো তো।
এখন আমি ওকে বলে ফেলেছি কাল আমি তুমি আর রায়হান আমাদের বাসায় একসাথে লাঞ্চ করব। কিন্তু তোমার যে অবস্থা মনে হচ্ছে তুমি তো রাতে পারবে না, কি করি এখন বলো তো? বাইরে থেকে খাবার কিনে আনবো?
বাইরে থেকে খাবার কেন আনতে হবে, আমি এখনো মরে যাইনি, সামান্য জ্বরই এসেছে, এটার এমন কি?
তাহলে একটু কষ্ট করে হলেও কালকের দিনটা একটু ম্যানেজ করো।
তোমার বলতে হবে না, আমি সব ঠিকই রেডি রাখবো, তুমি রায়হান ভাইকে নিয়ে চলে এসো। কিন্তু তোমার অফিস?
অফিসে প্রবলেম হবে না, দুই এক ঘন্টা থেকেই বের হয়ে যাব।
দেখো যেটা ভালো মনে হয়।
পরের দিন অনেকের বন্ধু রায়হান কবির অনেকের বাসায় ঠিক সময়ে চলে আসলো, অনেকে অফিস থেকে একটু আগে বের হয়ে রায়হানকে পিক করল। রায়হান ডিবিতে আসছে এটা ভাবতেই অনেকের মন ভালো হয়ে যায়, কারণ এবার ড্রাগসের মামলা নিয়ে কাজ করবে, সেটা যেন রায়হানের অনেক সাহায্য দরকার হতে পারে। তাছাড়া মাহফুজ খান তো বলেইছে যে কোনো সাপোর্ট সে অনেকে করবে, তাই অনেকের তো কোথাও কোনো বাধা রইল না, অনেকে এবার ধরবে এক এক করে সবাইকে ধরবে। রায়হানের সাথে খেতে বসেই ড্রাগসের প্রসঙ্গ চলে আসলো, অনেক রায়হানের দিকে তাকিয়ে বলল,
তারপর তোর কাজ কেমন চলছে?
ডিবি পুলিশের আবার কাজ, একের পর এক প্রিন্সিপাল মামলা।
আচ্ছা শোন বল, তোর ভাবির রান্না কেমন রে?
মিতু ভাবি তো রান্নার জন্য অলওয়েজ বেস্ট।
থাক ভাই আর বলেন না, বেশি বললে পরে হাত নষ্ট হয়ে যাবে, তখন কিছুই আর রান্না করতে পারবো না।
খালি কুফা কথা, হাত কেন নষ্ট হবে?
তুমি যদি সবকিছু বুঝতেই তাহলে তো সব ভালোই হইতো।
তোর সাংবাদিকতার খবর কি?
এই তো চলছে নিজের গতিতে, নতুন একটা ব্যাপার নিয়ে রিপোর্ট করব ভাবছি, একটা ভার্সিটির ছেলে খুব সূক্ষ্মভাবে ড্রাগসের বিজনেস করছে, তার পেছনে শহীদ নামের একজন আছে।
শহীদ নাকি আলতাফ?
আমি যতটুকু জানি তার নাম শহীদ, ব্যায়ামখানার ওখানে থাকে, কিন্তু পুলিশের সাথে বোঝাপড়া অনেক ভালো।
অনিক তুই আমাকে হাসালি রে ভাই, দুই একটা পুলিশের সাথে ভালো সম্পর্ক মানে তো এই না যে তাকে ধরা যাবে না, বড় বড় মার্ডার কেস নিয়ে আমরা কত ঝামেলা ফেস করছি, আর তুই কিনা সামান্য ড্রাগ নিয়ে এত হাহুতাশ করছিস।
তাহলে শহীদকে ধরছিস না কেন?
তুই যার কথা বলছিস আমার মতে সে এমন কেউই নেই, তবে হ্যাঁ টুকটাক বিজনেস হয়তো করে, কিন্তু আহামরি কেউ হলে আমাদের লিস্টে অবশ্যই থাকবে।
আসলে তুই আমার কথায় কোনো গুরুত্বই দিচ্ছিস না, এটা কি ঠিক হচ্ছে?
গুরুত্ব দিচ্ছি না সেরকম, কিন্তু ব্যাপার হলো তুই আমার কথা ধরতে পারিস, আমরা ডিবি কিংবা পুলিশ কেউই তো ঘাস কাটি, ভালো মন্দ সব কিছুতেই আছে, আমাদের মাঝেও দুই একজন আছে, কিন্তু বিষয় সেটা না, বিষয় হলো বড় বড় মার্ডার কেস এখানে সলভ করা যাচ্ছে না, সেখানে আজেরা বিষয় সলভ করার বোকামি ছাড়া কিছুই না।
তাহলে তোর মতে আমার এখন কি করা উচিত?
কিছুই করা উচিত, তুই জাস্ট ইনফরমেশন দে, বাকি সব আমি বুঝি, এগুলো নিয়ে তোর একদমই ভাবতে হবে।
ঠিক আছে, তবে তাই হোক।
পরের দিন রায়হান কবিকে সাথে নিয়ে উনি গেল জামালের কাছে। জামালের কাছে আর কিছু পাওয়া যাক বা না যাক, আসল অনেক ইনফরমেশন ঠিকই পাওয়া যাবে। তবে রায়হানকে দেখে জামাল না ঘাবড়ে গেলেই হয়। সামান্য চা বিক্রেত পুলিশকে দেখে ঘাবড়ে যাওয়াটাই স্বাভাবিক। অনেক চেষ্টা না করলেও যেন রায়হানকে দেখে জামাল না ঘাবড়ে যায় সেটার ব্যবস্থা করতে চায়ের দোকানে গিয়ে প্রতিদিনের মতো করে চা খেলো। রায়হানের সাথে কিছুক্ষণ আড্ডা দিল, তারপর জামালের দিকে তাকিয়ে বলল,
জামাল দিনিয়া ভাই, এটা আমার বন্ধু রায়হান।
সালাম ভাই।
রায়হান ডিবিতে আছে, আমি তো রিপোর্ট করবই, পত্রিকার হেডলাইনে ছবি সহ যাবে। কিন্তু আমার চিন্তা হচ্ছে রায়হান কি ওদের হাতে নাতে ধরতে পারবে?
অবশ্যই পারবো মিয়া ভাই, ওই চ্যাংরা পোলার পিছনে পিছনে দায়িত্বই, তারপর ওই চ্যাংরা শহীদের দুইজনে ধরে লাইবেন। তুমি এত কিছু জানো কি? আমি নিজের চোখেই ওগুলো দেখছি, মায়ের কিরা একটা কথাও কিন্তু মিথ্যা না।
ঠিক আছে, সময় হলে আমি নিজেই তোমার কাছে এসে খোঁজ নিয়ে যাব, তখন আমাকে সব ঠিক ঠিক বলবে, ঠিক আছে?
জি মিয়া ভাই। তুই এগুলো নিয়ে টেনশন করিস না, ছিচকে ব্যবসায়ী, দুই একটা চর থাপ্পড় দিয়ে হাজতে ভরলেই ঠিক হয়ে যাবে।
যা ইনফরমেশন পেয়েছি তাই করেছি, সামনে যদি এর থেকে বড় কেস পাই সেটা নিয়ে রিপোর্টের জন্য নামব।
তাহলে তুই একটা কাজ কর, আমি তো তোকে কেস সলভ করেই দিচ্ছি, দুই একদিনের মধ্যে ওই শহীদকে অ্যারেস্ট করব। তুই পারলে আলতাফের খোঁজ লাগা, আলতাফ পুরো এরিয়ার অনেক বড় টেরর, এতই বড় টেরর যে আজ পর্যন্ত কেউ তাকে ট্রেসি করতে পারে।
তাকে কোথায় দেখতে যাব?
আমরা শুধু নাম জানি আর কিছুই না, তুই খোঁজ নে, আর আমি তোর এই ড্রাগসওয়ালারে সাইজ করে দেব, তুই টেনশন করিস।
আলতাফ, আচ্ছা ঠিক আছে, যা এই কেস তাহলে তুই ডিসমিস করে দে।
আবার এমনও হতে পারে এই কেসের সূত্র ধরে আলতাফ বের হয়ে এলো। আমরা জানি আলতাফ অস্ত্র ব্যবসায়ী, 11টা মার্ডারের আসামি, 4টা বাড়িও আছে তার, কিন্তু কোথায় সে বাড়ি আর কোথা দিয়ে সে আর্ম সাপ্লাই করে আর সে দেখতে কেমন তার কিছুই আমরা জানি না।
ঠিক আছে, আমি এটা নিয়ে বসব, তুই চিন্তা করিস না, তুই শহীদকে খুঁজে বের কর, এক এক করে সব বের কর।
ঠিক আছে।
কুয়াশা
Number one for NN Entertainment. Only for you. ABC FM 89.2. We play the coolest music.
Kuasa.
খুব রহস্যময় গল্প শুনছি আজকে আমরা। এই গল্পের মূল চরিত্র একজন সাংবাদিক যার নাম অনিক এবং তার স্ত্রী মিতু। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি দ্বিতীয় পর্বে। প্রথম পর্ব এতক্ষণ শুনেছেন, এখন শুনবেন দ্বিতীয় পর্ব, তারপর আবারও ফিরে আসছি, সঙ্গেই থাকবেন। মজার বিষয়, দুই দিনের ভেতর শহীদ, অন্তু এবং তার সাথে আরো কয়েকজনকে গ্রেফতার করা হলো। তাদের থেকে তেমন কোনো ইনফরমেশন হয়তো পাওয়া যাবে না, কারণ তারা আসলেই জানে না যেখানকার সবচেয়ে বড় ক্রিমিনালকে। রাহেল ফোনে যখন জানালো পুরো গ্রুপকে অ্যারেস্ট করা হয়েছে, তখন অনেক কাকতালীয় ভাবে জামালের দোকানেই বসে। জামাল পুরো ঘটনা শুনে খুব খুশি হলো, কারণ ওই মাদক ব্যবসায়ীদের ধরবার ক্ষেত্রে জামালের অবদানই খুব বেশি ছিল।
মিয়া ভাই, আপনার যে কিভাবে ধন্যবাদ দেবো সেটা বুঝতে পারতেছি না। আমি তো এতদিন কাউর ভয়ে কিছু জানাই না, আপনারে পাইয়া মনে হলো একটা ভাই পাইছি।
তুমি জানিয়েছিলে দেখেই তো আজ ওদের ধরতে পারলাম, তবে ওরা খুব বড় কিছু ছিল না, আমার আলতাফকে দরকার। আমি ওর কুকর্মের কথা পত্রিকায় তুলে ধরতে চাই।
কোন আলতাফের কথা বলছো শুনিয়া ভাই?
শুধুমাত্র এই এলাকার না, আশেপাশের সব এলাকার বড় ডাক সহ আরো অনেক অকাজ করাচ্ছে সেই আলতাফকে।
আমি তো আর চিনি না, যাই হোক খোঁজ লাগাতে পারলে আপনারে আগে জানাবো। মিয়া ভাই,
তোমার দোকানের চারপাশে কিছু ছেলে পেলে অলওয়েজ ঘুরে, কাহিনী কি?
কাহিনী কিছুই না, এলাকার পোলাপান, খেলার মাঠ নেই যাই বুক।
তাই সাহেব দোকানের আশেপাশেই ঘুরে।
যাই হোক, আলতাফের ব্যাপারে কোনো তথ্য পেলে আমাকে জানিও।
ঠিক আছে নিয়াবে।
টানা তিন দিন আলতাফ সম্পর্কে অনেক খোঁজ নেওয়ার চেষ্টা করলাম। চারটা বাড়ির মালিক, অথচ তাকে খুঁজে পাওয়া যাবে না, এটা কি মানা যায়? কোনো না কোনো উৎস তো অবশ্যই আছে, যেহেতু সে অপকর্ম চালায় তার অনেক বড় একটা জিও থাকা কথা। কিন্তু আফসোসের বিষয়, আমি কোনো কিছুই খুঁজে পেলাম। ঠিক তিন দিন পর অনেক অফিসে বসে আছে। অনেকের সামনে তার বস মাহমুদ খান, তাকে আজকে পুরোই অন্যরকম দেখাচ্ছে। খুব চিন্তায় ডুবে আছেন এমন মনে হচ্ছে। তিনি সামনে রাখা পানির গ্লাসে চলে গেলেন। এত আস্তে আস্তে মানুষ পানি খেতে পারে তা মাহমুদ খানকে না দেখে কেউ কল্পনাও করতে পারবে না। মাহমুদ খান অনেকের দিকে তাকিয়ে বলল,
গতকাল একটা কুরিয়ার এসেছে তোমার নামে, ঘটনা শুনেছ?
না তো স্যার।
আমার মনে হয় তুমি কয়েকদিনের জন্য অন্য বিটে কাজ করো, কালচারাল বিটে করবে।
কেন স্যার, কোনো সমস্যা?
সমস্যা আমার না ইয়াং ম্যান, সমস্যাটা তোমার। পার্সেলের ভিতরে কি ছিল সেটা আমার ড্রয়ারের মধ্যে রাখা, খুলে দেখো।
অনেক দ্রুত ড্রয়ার খুলে দেখল একটি কাপড়ের কাপড় আর একটা চিঠি রাখা। কিন্তু এগুলো অনেকের কাছে কে পাঠাবে সেটা অনেক হিসাব মিলাতে পারল না। অবাক হয়ে চিঠিটা খুলল। চিঠিতে বড় বড় করে লেখা, মৃত্যুর কোনো সময় নেই, সেটা আজও আসতে পারে কালও আসতে পারে। অনেক খুব অবাক হল। পুরো চিঠিতে এক লাইন লেখা, বিষয়টা আসলে বিস্মিত করার মতো বিষয়। সে অবাক হয়ে মাহফুজ খানের দিকে তাকিয়ে বলল,
এমন চিঠি কে পাঠাতে পারে বলে আপনার মনে হয়?
কে পাঠিয়েছে সেটার চেয়ে বড় চিন্তার বিষয় হচ্ছে কি পাঠিয়েছে। তুমি পারলে এখনই থানায় একটা জেনারেল ডায়েরি করে রাখো।
তা না হয় করলাম, কিন্তু
জীবন আগে অনেক, বেঁচে থাকা ইম্পর্টেন্ট।
স্যার, আপনি যদি এই সামান্য জিনিসে ভয় পেয়ে চুপ করে যেতে বলেন তাহলে আমি স্যার কোথায় যাব?
চুপ থাকতে বলছি না, বলছি সাবধান থাকতে। সাবধান থাকার জন্য কয়েকদিন তুমি কালচারাল কিছু কাজ করো, সেটা তোমার জন্য অনেক ভালো হবে।
না স্যার, আমি যে বিটে আছি সেটাতেই থাকব, আর এখান থেকে খুঁজে বের করবো এটা কে পাঠিয়েছে।
যাই করো, নিজেকে সেফ রেখে করো।
অনেক বাড়ি ফেরার পথে দেখলো জামাল তার চায়ের দোকান বন্ধ করে বের হচ্ছে। এত তাড়াতাড়ি চায়ের দোকান বন্ধ করতে দেখে অনেক বলল,
কি ব্যাপার জামাল, কোনো সমস্যা?
ছেলেটারে দেখতে মন চাইতেছে, হেল লেগে চলে দিতেছে।
ও এই নাও,
এইটা কি নিয়ে বল?
আরে নাও তো,
সে কি লেগে দেন?
তোমার ছেলেকে আমার তরফ থেকে কিছু কিনে দিও।
আপনি এত ভালা কি লেগে নেন?
এখানে ভালো কিছু আছে? তোমার বাচ্চাটাকে তো দেখাই হলো না, দেখা হলে কিছু উপহার নিজেই কিনে দিতাম।
ঠিক আছে মিয়া ভাই, আসি।
বাড়ি ফিরে আরো বেশি অবাক হল, কারণ অনেকের অফিসে ঠিক যেরকম খাম আর যেভাবে কাপড়ের কাপড় পাঠানো হয়েছে ঠিক একইভাবে বাসায় পাঠানো হয়েছে। উনি একটু ঘরের মধ্যে চিন্তিত মুখে বসে অনেক চেষ্টা করলো মৃতকে স্বাভাবিক করতে, কিন্তু কোনোভাবেই স্বাভাবিক করতে পারল না। উল্টো মৃতর প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল অনেকে। ও যতই বোঝাচ্ছে এটাই কাজকর্ম অনেককে ভয় দেখানোর জন্য করা হতে পারে, ততই মৃত নানা রকম প্রশ্ন করতে শুরু করেছে।
বলেছিলাম দুলাভাইয়ের সাথে বিজনেস করো, না সাংবাদিক হবে, দেখেছো এখন কি এসেছে?
এটা কিছুই না, এটা জাস্ট ভয় দেখানোর জন্য কেউ এই কাজটা করেছে।
তুমি কি এমন করেছো যে তোমাকে ভয় দেখাতে মানুষ বাসায় কাফনের কাপড় পাঠাবে? উত্তর দাও, কথা বলছো না কেন?
ওই কথা বলছি না, পাগলামি করো না তুমি। তো
আমি পাগলামি করবো না তো কে করবে? আমাকে বলো কেন এমন ভাবে তোমাকে হুমকি দিয়ে পাঠাবে? আরো কত মানুষ তো সাংবাদিকতা করছে, কই কাউকে তো দেখি না এমন হুমকি দিয়ে পাঠাচ্ছে।
আরে ধুর, বাদ দাও তো, খেতে দাও, ক্ষুধা লেগেছে।
এমন একটা চিঠি পড়বার পর মানুষের মাথা ঠিক থাকে? আমি কোনো কিছুই রান্না করিনি। তুমি আমাকে বলো এমন চিঠি কারা পাঠালো, কেন পাঠালো? খুব বেশি সমস্যা হলে বলো, আমরা অন্য কোনো এলাকায় চলে যাই। দরকার নাই তো সাংবাদিকতা করে মৃত্যুকে ঘাড়ে নিয়ে আসা।
তুমি না অনেক বেশি বুঝো, এখন রেডি হও, যখন কোনো কিছুই রান্না করো নাই, চলো বাইরে থেকে খেয়ে আসি। আমার নিজেরও কিছুই ভালো লাগছে না,
বাইরে গিয়ে খাওয়ার মতো মুড নাই। তুমি আগে বলো এই সমস্যার সমাধান কি।
সমাধান হচ্ছে মাথা থেকে বের করে দেওয়া। আর রায়হান আসছে, থানায় জিডি করেছি, যে বা যারা পাঠিয়েছে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সুতরাং এটা নিয়ে আর কোনো মাথায় ঘামিও না।
উনি দ্রুত রায়হান কবির অর্থাৎ তার বন্ধু যে দিদিতে আছে তাকে পুরো বিষয়টা জানালো। জানানোর সাথে সাথে রায়হান কবির চলে আসলো অনিকের বাসায়। বাসায় এসেই দুটি আলামত নিয়ে গেল। মিতুকে দেখিয়ে রায়হান কবির বলল,
ভাবি একদমই চিন্তা করবেন না তো, এগুলো নিয়ে একদমই ভাববেন না। আমি আছি কি জন্য, আমি সব বের করে ফেলবো।
কাপড়ের কাপড় পাঠিয়েছে, তবু যদি চিন্তা না করি তাহলে কিভাবে হবে ভাই?
আচ্ছা দোস্ত, তোর কি মনে হয় কে পাঠিয়ে থাকতে পারে?
আগে থেকে এগুলো নিয়ে বলতে পারছি না, তবে বের করে ফেলবো।
আচ্ছা শোন, ড্রাগস ডিলার শহীদ কিংবা অন্তু নামের যে ছেলেটাকে আমি ধরিয়ে দিয়েছি, তাদের দলের কি কেউ এটা করতে পারে?
তবে আমি শিওর, তবে আমার পার্সোনাল ওপিনিয়ন যদি নিই তাহলে আমি বলবো ওরা করে। এখানে নাটের গুরু অন্যকে, তবে যেই হোক সেটা আমি বের করব।
মূল নাটের গুরু ওরফে আলতাফ এবং বড় ড্রাগস ডিলারের ব্যাপারে খোঁজ বের হয়ে গেল। না, পুলিশ না, মূল নাটের গুরুকে বের করলো অনেক নিজেই। অনেক দুই দুয়ে চাল মিলিয়ে নিজেই রাহানকে সলভ করলো, বললো দেখা করবার জন্য।
তাহলে তুই বলতে চাচ্ছিস যে চাওয়ালা জামাল তোকে সেই কাফনের কাপড় পাঠিয়েছে?
হ্যাঁ রায়হান, আমি এখন শিওর সেই পাঠিয়েছে। আমার ধারণা আমাদের বড় ভুল হয়ে গেছে।
তাহলে তো তুই বললি চাওয়ালা তোকে ড্রাগস ওয়ালাদের ইনফরমেশন দিয়েছিল।
তুই চিন্তা করে দেখ, আলতাফের ব্যাপারে কেউ কোনো খোঁজ পায়নি। কেন খোঁজ পায়নি? কারণ সে এমন ভাবে ছিল যা সবার চিন্তার বাইরে ছিল।
হাসাবি না প্লিজ। তুই এখন বলতে চাচ্ছিস সেই চাওয়ালা জামাল আসলে বড় টেরর আলতাফ, যার চারটা বাড়ি আছে?
হাসার মতো কোনো কথা আমি বলছি না রায়হান, চিন্তা করে দেখ, সব বুঝে ফেলবি।
বুঝা, তারপর বুঝার চেষ্টা করি।
আলতাফের বড় ব্যবসায় কিন্তু সে নিজেকে ফোকাস করতে চায়নি, তাই তার ব্যবসা তার লোকরাই দেখত। তার লোকেরা দেখা সত্ত্বেও এক এলাকায় যেহেতু আরেক দল ছোট হলেও ড্রাগসের বিজনেস করছে, সে চেয়েছে তাদের সরিয়ে দিতে।
সরানোর অনেক উপায় ছিল, দুটা গুলি করেও সরিয়ে দেওয়া যেত। কোনো কারণে বিজনেস নিয়ে ঝামেলা হলে স্মাগলারদের সেটাই করবার কথা।
এই এখানেই আলতাফ আলাদা, তাই ওকে আমরা বুঝে উঠতে পারি।
তাহলে তো হাতের কাছেই আছে, চল ওকে গিয়ে ধরি, দেখি কি অবস্থা।
ওর দোকানের আশেপাশে সব সময় ছেলে পেলে ঘুরত, তারা মোটেও নর্মাল কেউ ছিল না, সবাই ছিল ওর গার্ড। মূলত নিজেকে সহজ সরল চাওয়ালা হিসাবে দেখাতে চেয়েছিল, যেন প্রকাশ্যে থেকেও কেউ ওর দিকে আঙ্গুল তুলতে না পারে।
সবই বুঝলাম, কিন্তু আমি তোর যুক্তি মেনে নিতে পারছি না। আমার মনে হয় না ঝামেলা চাওয়ালার মধ্যে ছিল। যাই হোক, তবুও বিষয়টা ভেবে দেখার মতো।
আচ্ছা আরেকটা ব্যাপার খেয়াল করেছিস?
কি?
আমরা যেই আলতাফের ব্যাপারে খোঁজ নিতে গিয়েছি, ও কিন্তু তখন থেকে কেটে পড়েছে।
কেটে পড়েছে মানে?
হ্যাঁ, আমার সাথে যখন দেখা হয়েছে তখন ওর ছেলের সাথে দেখা করার কথা বলে গ্রামের বাড়ি চলে যাচ্ছে, এতক্ষণে অনেক দূর চলে যাওয়ার কথা।
আর এতক্ষণ ধরে আজকের গল্পের দ্বিতীয় পর্ব শেষ হলো, আর সময় হয়ে গেছে শেষ পর্ব অর্থাৎ তৃতীয় পর্বে। এখান থেকে আমাদের রহস্য উদ্ঘাটিত হবে। আসুন তাহলে তৃতীয় পর্ব শুনি, তারপর আবার ফিরে আসছি। অনেকের কথা মোটেও গুরুত্বের সাথে নিচ্ছে না রায়হান কবির। কেন নিচ্ছে না সেটার পেছনে কারণও আছে, তবে বর্তমানে চাওয়ালা জামালের কি খবর সেটা বলা যায়। যাকে আলতাফ মনে করেছে উনি, সে চাওয়ালার লাশ পাওয়া গেছে কিছুক্ষণ আগে। যে লোক গ্রামের বাড়ি চলে যাবে সেই লোক মরে পড়ে আছে এলাকার পুরনো একটি বিল্ডিং এর ছাদে। এবার কাহিনীতে একটু টুইস্ট সত্যিই চলে এসেছে। সেই চাওয়ালা জামালের লাশের সামনে দাঁড়িয়ে আছে রায়হান। এই লোক শীর্ষ সন্ত্রাসী আলতাফ, এটা অসম্ভব। লাশের পাশে আলামত হিসেবে 1,000 টাকা পাওয়া গেছে। টাকাটা বাইরেই পড়ে আছে। এভাবে বাইরে টাকা পড়ে থাকার কি অন্য কোনো মানে আছে? রায়হান কবির মনে মনে 7-5 ভাবছে। কোনো কুল কিনা আর পাচ্ছে না। আলতাফ মূলত ছদ্মনাম, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু এই লোকের কিসের এত ক্ষমতা যে তাকে পুলিশ, ডিবি কেউ ফেস করতে পারছে না? রায়হান কবির সিগারেট ধরাল। সিগারেট ধরাতে ধরাতেই অনেক চিন্তা ভাবনা করতে লাগলো। এমন সময় হঠাৎ কি যেন তার মনে হল, সে সোজা চলে গেল অনেকের পত্রিকা অফিসে। পত্রিকার অফিসে অনেক ছিল না, ছিল মাহফুজ খান। রায়হান মাহফুজ খানের সাথেই কথা বলা শুরু করলো।
কেমন আছেন আপনি? জি ভালো। আসলে পুলিশের লোক আমার অফিসে, হঠাৎ কোনো কারণ আছে কি?
না, এমন কোনো কারণ নেই। আপনাদের এখানে ক্রাইম রিপোর্টার অনেক আমন্ত্রণ। আমি মূলত ওর সাথেই দেখা করতে এসেছিলাম।
অনিক? অনিক তো এখন আসেনি, আসবে মনে হয়। কিংবা আজ হয়তো ওর ডে অফ।
অনিককে যে হত্যার হুমকি দিয়েছে সেই চিঠিটা কি আপনার কাছে আছে? কিংবা ওই কাপনের কাপড়?
হ্যাঁ, ওটা ড্রয়ারে রেখে দিয়েছি। অনিককে বলেছিলাম জিডি করার জন্য, জানি না ও জিডি করেছে কিনা।
আমি কি এটা নিয়ে যেতে পারি?
আপনারা আইনের লোক, আপনি যদি এটা নিয়ে যেতে চান আমি কি আপনাকে কখনো না করতে পারি?
তাহলে এটা আমি নিয়ে যাচ্ছি।
আপনার ইচ্ছা, তবে খেয়াল রাখবেন আমাদের কারো জীবন যেন রিস্কে না থাকে। দিনকাল খারাপ, কি আর বলবো, আমার থেকে আপনারাই এগুলো ভালো জানেন।
তবে মানুষ বোঝা মুশকিল, কে যে বিপদে আর কে যে বিপদে না সেটা ধরতে পারাই কঠিন।
ঠিক আছে, আপনার অন্য কোনো সাহায্য লাগলে আমাকে জানাবেন প্লিজ।
অবশ্যই।
অনিক নিজের পাশে বসে আছে, একটু অবাক হয়ে অনেককে দেখছে। অনেকের মনে কেমন যেন অদ্ভুত একটা শান্তি কাজ করছে। কিছুক্ষণের মধ্যে নতুন একটা মুভি দেখবে অনেক এবং মিতু।
তোমাকে এমন খুশি খুশি লাগছে কেন?
কেন খুশি থাকা কি দোষের কিছু?
আমাকে চিন্তায় রেখে নিজে খুশি থাকা অবশ্যই দোষের।
তুমি অহেতুক চিন্তা করলে কে কি করতে পারে বলো?
বাড়িতে কাফনের কাপড় আসবে, চিঠিতে মৃত্যুর হুমকি দেয়া থাকবে, তুমি হাসি মুখে মুভি দেখবে, আর আমি চিন্তায় থাকবো না?
তুমি মোটেও চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে।
ঘরে বসে বসে ঠিক হয়ে যাবে বললে যদি সত্যি ঠিক হয়ে যেত তাহলে তো ভালোই হতো।
তুমি একটু বেশি চিন্তা করো, এখন মুভি শুরু হচ্ছে, চলো মুভি দেখি।
তুমি দেখো যতটা।
রায়হান কবিরের মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। তার গোয়েন্দা বিভাগের কিছু কর্মকর্তা আলতাফের পেছনে লেগে থাকা ট্রাই করে যে খবর বের করেছে তাতে মাথায় আকাশ ভেঙে পড়বার অবস্থা হওয়াই স্বাভাবিক। তাছাড়া সবচেয়ে বড় ব্যাপার, ইনফরমেশন নতুন করে যা আসছে তাতে সবকিছুই এখন এই শেষ পর্যায়ে এসে নতুন করে ভাবতে হচ্ছে। দুই দুই যেমন চার হয়েছি তেমনি তিনের সাথে এক যোগ করেও চার হয়, এটা রাহিন খুবই ভুলে গিয়েছিল। নতুন করে ভেবে এখন অনেক কিছু যোগ দিয়ে করতে হবে। তারা কি ইনফরমেশন অনুযায়ী যে প্রমাণ মিলেছে সেটা নিয়ে কাজ করতে হবে। রাহিল কবির একজন অফিসার নিয়ে সোজা রওনা হলো অনেকের বাসার উদ্দেশ্যে। অনেক বোঝা পড়া বাকি রয়ে গেছে।
কি খবর অনিক সাহেব?
তুই হঠাৎ আর এত অফিসার, কোনো সমস্যা নাকি?
সমস্যা কিছুই না, বরং সমাধান হয়ে গেছে।
আমিও খবর পেয়েছি যে জামাল মানে ওরফে আলতাফের লাশ নাকি পাওয়া গেছে।
হ্যাঁ, তা তো পাওয়া গেছে। শুধু তাই না, আরো অনেক কিছুই পাওয়া গেছে।
মানে?
মানে আসল টেরর আলতাফ ওরফে বাড়িওয়ালা হাসান ওরফে সাংবাদিক অনিক, আপনার গেম শেষ। বন্ধু বলে পার পেয়ে যাবেন তা তো হবে না। পুলিশ নিয়ে ঘুরলেই আপনি পুলিশকে ঘোল খাওয়াতে পারবেন সেই ধারণা তো ঠিক না।
মানে আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না।
আলতাফ, যার ঢাকায় চারটা বাড়ি আছে, সে থাকছে একটি ফ্ল্যাটে ভাড়া। ভাড়া থাকার কারণ কি? যেন চট করে সরে পড়া যায়। কত সুন্দর সূক্ষ্ম প্ল্যান, বোঝা আসলেই কঠিন।
মানে আমি কিন্তু এখনো কিছু বুঝতে পারছি না।
আপনার কিছুই বুঝতে হবে না, আমি সব বুঝিয়ে দিচ্ছি। ক্রাইম রিপোর্টার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে নিজেই ক্রিমিনাল হওয়া চারটিখানি কথা না। আপনার প্ল্যান ভালোভাবে আমরা ধরতে পারতাম যদি আপনি নিজের অ্যাড্রেসে নিজেকে হত্যার হুমকি না দিতেন। যেই ছেলেকে আপনি এগুলো আপনার দুই অ্যাড্রেসে পাঠাতে বলেছেন, আমরা সেই ছেলেকে অ্যারেস্ট করেছি।
আমি নিজেকে কেন হত্যার হুমকি দিব? এখানে আমার মোটিভ কি? আপনি যখন বন্ধু হিসেবে নয় পুলিশ হিসেবে কথা বলছেন, আমার উচিত আপনার সাথে সাংবাদিকের মতোই কথা বলা। আপনি একজন সাংবাদিককে এভাবে ব্লেম করতে পারেন না।
আমার কাছে প্রমাণ থাকলে আমি যে কারোর সাথেই এভাবে কথা বলতে পারি। আপনি একা খারাপ বলে পুরো সাংবাদিকতা খারাপ তা তো নয়। সুতরাং আমি আপনার সাথে এভাবে কথা বলতেই পারি। মজার বিষয়, আপনি কাফনের কাপড় একাই কিনেছেন। বিদায় স্টোর থেকে এই কাফনের কাপড় কেনা হয়েছে। আপনার এক ভাড়াটিয়া এটা দেখেছিল। পরে আমাদের গোয়েন্দা অফিসার সূত্র ধরে আপনার ব্যাপারে কনফার্ম হয়।
আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন আমি বুঝতে পারছি না। যদি আমি এত খারাপই হই, তাহলে আমি কেন শহীদ কিংবা অন্তুকে ধরিয়ে দিতে আপনার সাহায্য নিব?
এটা আপনি করেছেন নিজেকে হিরো বানানোর জন্য। জামালের দোকানের পাশে আপনার লোকজন সবসময় থাকত। আপনি সেই লোক দিয়ে জামালের মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন শহীদ আর অন্তুর কথা। জামাল ভেবেছিল সাংবাদিককে বললে সব ঠিক করে দিতে পারবে। জামালের মাথায় এটা কখনোই আসেনি যে আপনি চেয়েছেন জামাল আপনাকে বলুক এবং আপনি সেই সমস্যার সমাধান করেন।
তাদের ধরিয়ে দিয়ে আমি হিরো হলে আমি জামালকে কেন হিরো বানাতে যাব? আপনি পুলিশ ঠিক আছে, তাই বলে আলাদা করে এভাবে আমাকে দোষ দিতে পারেন না।
আপনি জামালকে হিরো বানাননি, বানিয়েছেন বলির পাঠা। আপনি যখন শুনেছেন জামাল গ্রামের বাড়ি যাবে, তখন আমার মাথায় ঢুকিয়ে দিয়েছেন যে আসলে জামালই আলতাফ। কি হাস্যকর চেষ্টা! অথচ একবারও আপনার মনে হয়নি যে দুনিয়া এত সহজ না, দাদাকে আলা পড়িয়ে চলে যাবেন, সেটা কি এত সহজেই হয়?
আমার যা ধারণা হয়েছে আমি সেটাই বলেছি। তাছাড়া জামাল মারা গেছে, আমি চাইলেও এখন প্রমাণ করতে পারবো না যে জামালই আসলে আলতাফ।
মার্ডার আপনি করেছেন। যেন আমাদের মাথায় ঢুকে যায় জামাল ওরফে আলতাফের চ্যাপ্টার এখানেই চলবে।
আপনারা কি আবোল তাবোল বলছেন, আমি সত্যিই কিছু বুঝতে পারছি না।
সমস্যা নাই, থানায় চলুন, আর কাল আপনার ছবি পত্রিকায় বড় করে আসবে। সাংবাদিক যখন সংবাদ, তখন এটা তো নিউজ দিতেই হয়। আমরা থানায় মিডিয়াকে থাকতে বলেছি, অনেক কথা বলে ফেলেছি। আর না, এবার চলুন।
আলতাফ ওরফে বাড়িওয়ালা হাসান ওরফে সাংবাদিক কনিককে অ্যারেস্ট করবার পর অনেক গোপন এবং ভয়ঙ্কর তথ্য উদ্ঘাটন করা সম্ভব হয়। আসলে মাঝে মাঝে শস্যের ভিতরেই ঘুরতে হয়ে থাকে, আর আমরা অনেক দিক থেকেই অন্ধ হয়ে থাকি, তাই খুঁজে পাই না। অনেকও তেমনই আছে। মঞ্জু মিত চরিত্রে শাড়ি, জামাল চাওয়ালার চরিত্রে খালিদ, মাসুদ খানের চরিত্রে অভিনয় করেছেন লোবান এবং রায়হান কবিরের চরিত্রে ছিলেন দামজিত। শেষ হয়ে গেল আজকের কুয়াশা। আজ এই পর্যন্তই থাক। আগামী সপ্তাহে ঠিক রাত 11টার খবরের পর আবার নতুন গল্প নিয়ে হাজির হচ্ছি আমি শারমিন। সেই পর্যন্ত এবিপির সঙ্গেই থাকবেন, আর ভালো থাকবেন। শুভরাত্রি।
ABC Radio 89.2 FM.